দাও ইখলাস এমন মোরে
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله درود پاکر অগণিত ফজিলত রয়েছে lot of blessings reciting durud e pak upon beloved prophet sallallahu alaihi wasallam. One of the benefit of reciting durud jemonti bornito hoyeche at tabqatul kubra lisharani kitaber modhe bornito hazrat sayyidura mauzahib radhiyallahu ta'ala anhu bolen ami shopne allah nabi huzur e arabi sallallahu ta'ala alaihi wa alihi wasallam er didar labh korlam. হুজুরে আকদস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাকে ইরশাদ করলেন, কিয়ামতের দিন তুমি 100,000 বান্দার সুপারিশ করবে, 100,000 মানুষের তুমি সুপারিশ করবে। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ আযযা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আমি কিভাবে মর্যাদা লাভ করলাম? হাউ ডিড আই গেইন দিস অপরচুনিটি? তদুত্তরে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, এজন্য যে তুমি আমার প্রতি দরুদ শরীফ পাঠ করে সেগুলোর সওয়াব আমাকে তুমি পেশ করে থাকো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, কত সুন্দর ফজিলত দরুদে পাকের এবং কত মর্যাদা ও মাহাত্ম্য দুরুদে পাক পাঠকারী কেয়ামতের দিন 100,000 ব্যক্তির শাফাত করবে। তো আমাদেরও উচিত, আমরাও সারাদিনে যতবার দুরুদ শরীফ পাঠ করি তার সওয়াব আমরাও পেশ করে দেব ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আর এর তো ফজিলত আমরা শুনলাম, আল্লাহ তাআলা এর ফজিলত দ্বারা আমাদেরকেও ধন্য করুন। আল্লাহ তাআলা চাইলে কি না হয়, কাল কেয়ামতের দিনে আমরা যখন এই সংবাদ হয়তো দুনিয়াতে যদি পেয়ে যাই যে আমরাও কিয়ামতের দিনে সুপারিশ করব, এটা তো অনেক ঊর্ধ্বের কথা। যদি এতটুকুও যদি আমরা সুসংবাদ পেয়ে যাই যে আমাদের বকশিশ হয়ে গেছে, আমরা ক্ষমা প্রাপ্ত হয়ে গেছি, বেহিসাব আমাদের জান্নাত আমাদের ভাগ্যে লিপিবদ্ধ করা হয়ে গেছে, সুবহানাল্লাহ সুবহান, তাহলে তো আর কোনো কিছুই দরকারই নেই আমাদের। শুধু নিজে যদি পার হতে পারি তো এটাও তো আমাদের জন্য অনেক বড় বিষয় না? পাশাপাশি আমাদের পরিবার আত্মীয় স্বজন যারা নিকট আত্মীয় রয়েছে তাদেরকেও যদি সুপারিশ করার সুযোগ যদি আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে আমাদেরকে দান করেন, তাহলে এটা কত বড় সৌভাগ্যের ব্যাপার হবে একবার ভেবে দেখুন তো। তো আল্লাহ তাআলা আমাদেরকে অধিক হারে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরুদে পাক পাঠ করার সৌভাগ্য নসিব করুন। দর্শক, দীর্ঘ বিরতির পর আরও একবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনাদেরই পছন্দনীয় অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি নিয়ে। আর আজকের আলোচ্য বিষয় এমন এক বিষয় নিয়েছি যে বিষয় সম্পর্কে যদি আমরা না জানি তাহলে হয়তো অনেক কিছুই আমাদের হাত ছাড়া হয়ে যাবে, অনেক কিছুই থেকেই আমরা বঞ্চিত হয়ে যাব। পাশাপাশি বঞ্চিত তো হবই, পাশাপাশি আমরা গুনাহের চোরাবালিতে আমরা তলিয়ে যাব। কিন্তু কি সেই বিষয়ে, চলুন সে সম্পর্কে জানার আগে আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই। হাদিসে পাকে বর্ণিত রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, কি ইরশাদ করেছেন? তিনি ইরশাদ করেছেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। ইন্টেনশন অফ মুসলিম is better than his actions, so make some good intentions before watching this program, before listening sunnah inspired discussions inshallah azza wa jalla. পাশাপাশি আমরা এও নিয়ত করে নি যে এই অনুষ্ঠান থেকে যে সকল শিক্ষণীয় বিষয়াদি তথা মদনী ফুল আমরা অর্জন করব, সেই ফুলগুলোকে হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে এর সৌরভ দ্বারা নিজেকে সুরভিত করব, অর্থাৎ আমল করব। পাশাপাশি এর সৌরভ দ্বারা অন্য মুসলিম ভাইকেও আমরা কি করব, সুরভিত করব সেই মহান হাদিসে পাকের উপর আমল করতে গিয়ে, যেমনটি আল্লাহ নবী এরশাদ করেছেন, বল্লিগু আন্নি বলাও আয়া, পৌঁছে দাও আমার পক্ষ থেকে যদি একটি আয়াত হয়, অ্যাটলিস্ট ওয়ান ভার্স যদি হয় তোমার পক্ষে, তুমি যদি জানো তাহলে সেটা তুমি পৌঁছে দাও অন্য মুসলিম ভাইয়ের কাছে। আর এটা অনেক বড় একটা নেকির কাজ, যারা এই কাজ করবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের আলা মাকাম তাদের জন্য রেখেছেন, জান্নাতুল ফেরদৌস তাদের জন্য ধার্য করে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে নিজে আমল করার এবং অপরকে নেকির দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। দর্শক, আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রতিবেশীকে কষ্ট দেয়া, হ্যারাসিং নেইবার্স। প্রতিবেশীকে হ্যারাসমেন্ট করা, এর কি যে ভয়াবহ দিক রয়েছে সে সম্পর্কে আজ আমরা শুনব। এর যে ভয়াবহ ভয়ানক যে পরিণাম রয়েছে, শাস্তি রয়েছে দুনিয়া ও আখেরাতে, সে সম্পর্কেও আমরা শুনব। পাশাপাশি এই পরিস্থিতি থেকে কি করে উত্তরণ করা যায়, কি করে উতরে আসা যায়, কি করে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসা যায়, তার প্রতিকার সম্পর্কে আমরা শুনব। রয়েছেন বিজ্ঞ মুবাল্লিগিন, অন্যান্য দিনের ন্যায় আজও আমাদের মাঝে রয়েছেন আমাদের বিজ্ঞ মুবাল্লিগ, মাদানী চ্যানেলের পরিচিত মুখ জুনায়দ আত্তারি মাদানী রয়েছেন। কেমন আছেন জুনায়দ ভাই? ভালো আছেন। দীর্ঘ এক বিরতির পর আবারও একসাথে বসার সৌভাগ্য আমরা অর্জন করলাম। পাশাপাশি রয়েছেন আমাদের ফজলে রব্বি ভাই, কেমন আছেন?
আলহামদুলিল্লাহ।
দর্শক, কাল বিলম্ব না করে চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রতিবেশী মানব সমাজের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। যেহেতু আমি প্রায় সময় বলেই থাকি যে মানুষ হচ্ছে সোশ্যাল বিং, সামাজিক জীব, সো উই ক্যান্ট লিভ আওয়ার লাইফ, আমরা জীবন ধারণ করতে পারি না উইদাউট সোসাইটি, আমাদেরকে দলবদ্ধভাবে এই সমাজে বসবাস করতে হয়। আর এই সমাজে বসবাস করতে গিয়ে আমাদেরকে বিভিন্ন সময় নানান বিশৃঙ্খলা, অসঙ্গতি, নানান ধরনের বিপদ আপদ সমস্যার সম্মুখীন হতে হয়, অনেক পারিবারিক ও সামাজিক ব্যাধির সম্মুখীন হতে হয়। আর আজও যেই বিষয়টি আমরা তুলে নিয়ে এসেছি তা হচ্ছে প্রতিবেশীকে কষ্ট দেওয়া। এটা অনেক বড় একটা সামাজিক ব্যাধি যা বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাই বিভিন্ন সমাজে পরিলক্ষিত হয়, যার কারণে সমাজে পরিবার থেকে শুরু করে প্রথমত ব্যক্তি জীবন থেকে শুরু করে তারপর পারিবারিক জীবন অথবা সামাজিক জীবনে নেমে আসে ভয়াবহ অশনি সংকেত, ভয়াবহ বিপদ ঘনিয়ে আসে আমাদের জীবনে। এমনও দেখা যায় যে মানুষ হয়তো অনেক সময় আত্মহননের পথ বেছে নেয়, কিংবা মানুষ একে অন্যকে হত্যা করে। এই প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে সৃষ্ট যে ভয়াবহ পরিণাম আজকে আমরা সে সম্পর্কে শুনব। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, সহিহ বুখারী শরীফের হাদিস, তিনি ইরশাদ করেছেন যে জিব্রাইল আমিন আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে এত বেশি তাগিদ করেছেন, এত বেশি আমাকে গুরুত্ব আরোপ করেছেন যে আমার কাছে মনে হয়েছে প্রতিবেশীকে মিরাসের অংশীদার বানিয়ে দেওয়া হবে। মিরাস অর্থ কি? উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ, মনে হচ্ছে যেন তার অংশীদার বানিয়ে দেয়া হবে প্রতিবেশীকে, এত গুরুত্ব আরোপ করা হয়েছে হাদিসে পাকে। আরও হাদিসে পাক রয়েছে, কোরআনুল করিমের আয়াত রয়েছে, কি ইরশাদ করা হয়েছে কোরআনুল করিমে প্রতিবেশীর অধিকার সম্পর্কে, প্রতিবেশীকে কষ্ট দেওয়ার পরিণাম সম্পর্কে আমরা সে সম্পর্কে শুনব। প্রথমেই আমি ফিরতে চাই ফজলে রব্বি ভাইয়ের কাছে। ফজলে রব্বি ভাই, আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু যেহেতু আপনি জেনে গেছেন, কি বলবেন এই সম্পর্কে?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। এই অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, প্রতিবেশীকে কষ্ট দেয়া। প্রতিবেশীর যে ব্যাপারটা সেটা হুকুকুল ইবাদের মধ্যে পড়ে।
নিশ্চয়ই,
তো আমরা অনেক সময় দেখা যায় হুকুকুল্লাহ তো আদায় করি, যেমন নামাজ,
আল্লাহ তাবারক ওয়া তাআলার হক,
রোজা, হজ, যাকাত,
জি
দেখা যায় এগুলো আমরা আদায় করি, কিন্তু আমরা বান্দার হকের ব্যাপারে এদিকে আমরা উদাসীন, আমরা এদিকে আমরা গুরুত্ব দেই না।
আচ্ছা, এক তো হচ্ছে উদাসীন, দ্বিতীয়ত হচ্ছে অজ্ঞাত, মানে আমরা জানি না। এক হচ্ছে মানে বান্দা জেনে আমল না করা, আর এক হচ্ছে না জানা, দুটোই কিন্তু দোষের বিষয়।
জি জি,
অর্থাৎ ইলমে শরিয়ত, ইলমে যে দীন রয়েছে সেটা না থাকার কারণে অনেকেই জানে না যে প্রতিবেশীর কি বান্দার কি হক রয়েছে।
তো যদি আমরা দেখতে যাই কোরআন এবং হাদিসে প্রতিবেশীর ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক গুরুত্ব দিয়েছেন এবং প্রতিবেশীকে কষ্ট দেওয়ার অনেক শাস্তির কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা রাতে নামাজ আদায় করে এবং দিনে রোজা রাখে, অর্থাৎ রাতে নফল নামাজ আদায় করে
দিনে রোজা
এবং দিনে নফল রোজা রাখে,
আল্লাহু আকবার,
এবং অনেক নেক কাজ করে, দান সদকা করে, কিন্তু নিজের জিহ্বা দ্বারা, নিজের প্রতিবেশীকে, জি নিজের জবান দ্বারা নিজের প্রতিবেশীকে কষ্ট দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন তার মধ্যে কোনো কল্যাণ নেই, সে জাহান্নামে যাবে। একটু চিন্তা করে দেখি, সে ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজও আদায় করছে, অর্থাৎ রাতের নামাজ, দিনে রোজাও রাখছে, দান সদকাও করছে, অনেক নেক আমল করছে, কিন্তু তার মুখ দ্বারা, তার জিহ্বা দ্বারা তার প্রতিবেশীকে কষ্ট দিচ্ছে। আর কষ্ট কি? ঝগড়া বিবাদ করা, গালিগালাজ করা, তারপরে চুগলি করা, গীবত করা।
জি,
তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে সে জাহান্নামে যাবে। দেখার বিষয় যে সে তো হাত দ্বারা কষ্ট দিচ্ছে না, সে জবান দ্বারা কষ্ট দিচ্ছে। বোঝা গেল মানুষ অনেক সময় নিজের জিহ্বা দ্বারা, নিজের মুখ দ্বারা এমন কথা বলে দেয়,
জি,
যার দ্বারা মানুষের অন্তর, মানুষের মন ভেঙে যায়। দেখা যায় যে এই মুখ দ্বারাই মানুষের অন্তর চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে তার মধ্যে কোনো কল্যাণ নেই, সে জাহান্নামে যাবে। তো আবার আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আরেকজন মহিলা আছে, সে শুধু ফরজ নামাজ আদায় করে,
আচ্ছা,
আর বেশি একটা দান সদকাও করে না, সে পনির সদকা করে কিন্তু কাউকে কষ্ট দেয় না।
ওহো,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন সে জান্নাতি।
সুবহানাল্লাহ,
বোঝা গেল আপনি হুকুকুল্লাহ আদায় করেন, পাশাপাশি হুকুকুল ইবাদও আদায় করেন, কারণ আপনি যদি হুকুকুল্লার মধ্যে যদি কোনো কমতি থাকে আল্লাহ তাআলা নিজ দয়ায় ক্ষমা করে দিবেন, কিন্তু যদি হুকুকুল ইবাদের মধ্যে কোনো কমতি থাকে, অর্থাৎ আপনি যদি বান্দাকে কষ্ট দিয়ে থাকেন আর যদি সে বান্দা ক্ষমা না করে, আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ এর উপর ক্ষমতা বান্দা, আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা এটা বান্দার উপর ছেড়ে দিয়েছেন, যতক্ষণ বান্দা ক্ষমা করবে না ততক্ষণ আল্লাহ তাআলাও ক্ষমা করবেন না। হাদিসে পাকে রয়েছে যে মুসলমান তো সেই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে।
সুবহানাল্লাহ,
আমাদের এমন হওয়া উচিত যেন আমাদের প্রতিবেশী যেন আমাদের থেকে নিরাপদে থাকে,
আমাদের হাত দ্বারা,
আমাদের হাত দ্বারা, আমাদের জবান দ্বারা যেন প্রতিবেশী নিরাপদ থাকে।
এখানে তো হাদিসে শুধু হাত আর জবানের কথা, অনেক সময় দেখা যায় যে চোখ রাঙানো হয় মানুষকে, বড় বড় চোখ করে ভয় দেখানো হয়। এক তো হচ্ছে মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, এই যে বর্তমান প্রেক্ষাপটে আমরা যদি দেখি যে বর্তমান সমাজে মানুষ মানুষকে তুচ্ছাতি তুচ্ছ বিষয়ে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়ে মানুষ মানুষকে গালমন্দ করে, তাদেরকে হুমকি ধামকি দেয়, তাদেরকে মারতে, মানে কি বলবো, মানে এমন এমন বিষয় রয়েছে তেড়ে আসে যেন একেবারে গিলে ফেলবে, সে প্রতিবেশী হোক, প্রতিবেশীর সন্তান হোক, তুচ্ছাতি তুচ্ছ বিষয়, এমন এমন বিষয় যে বিষয়গুলো মানে ছেলে মানুষ, ছেলে অনেক সময় বলি না আমরা যে ছেলে মানুষই কাজ করছে, মানে ছোট ছোট ছেলে মেয়েদের কাজ, সেটা করতে দেখা যায় বড়দেরকে। তো বড়রাই যদি এ কাজ করে তো ছেলে মেয়েরা কি শিখবে বড়দের কাছ থেকে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়। আচ্ছা, অনেক সময় ছেলে মেয়েদের মাঝে তর্ক বিতর্ক লাগলো প্রতিবেশী, তো ছেলে মেয়েদের মাঝে যখন লাগলো, ছেলে মেয়েদের বিষয়টা ছেলে মেয়েদেরই মিটমাট করে দিতে দিন, তাদেরকে বোঝান, নিজের নিজের ছেলে মেয়েদেরকে বোঝান যে দেখো এরকম এমন এমন করো না, এমন করলে এটা গুনাহ, এটা শাস্তি হবে, এর ব্যাপারে এটা এর বিধান এসেছে আল্লাহ তাআলা শাস্তি দেবেন, জাহান্নামের শাস্তি, কবরের আযাবের সাথে নিজে সন্তানকে বোঝাতে হবে। তা যদি না করে সন্তানকে আরো বেশি তার স্পর্ধা বাড়িয়ে দিয়ে প্রতিবেশীর ঘরে গিয়ে তাকে হুমকি ধামকি দেয়া হয়, তাকে থ্রেট করা হয় যে কোনো মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা বিষয়, তুচ্ছাতি তুচ্ছ একটা বিষয় নিয়ে, তাহলে তার সন্তান তার কাছ থেকে কি শিখবে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। জি ফজলে রব্বি ভাই,
তো আসলে আপনি যে বিষয়টা নিয়েছেন, একবার এমন হলো যে দুই বাচ্চার মধ্যে ঝগড়া হলো, অর্থাৎ বাচ্চাদের মধ্যে হয়েই থাকে, দুইজন বাচ্চাই নিজের মায়ের কাছে গিয়ে এই বিচারটা নিয়ে গেল, তো তাদের মায়ের সাথে আবার ঝগড়া লাগলো।
আচ্ছা,
এই ঝগড়া আবার শেষ হয়ে গেল, রাতে যখন তাদের স্বামী কাজ থেকে ফিরে আসলো, তো তাদের স্ত্রীরা তাদের স্বামীর কাছে এই কথাটা বলল যে পাশের বাসার যে মহিলা আমাকে এমন এমন বলেছে, অর্থাৎ প্রতিবেশী আমাকে এমন এমন বলেছে, গালিগালাজ করেছে, আপনি বলুন কিছু। এখন তাদের উভয় স্বামী তারা আসলো, তাদের মাঝে ঝগড়া হলো, একজন আরেকজনকে আহত করলো, শেষ পর্যন্ত দুইজনই মৃত্যুবরণ করলো। শুধু একটা ছোট বিষয় যে বাচ্চাদের মাঝে কি হয়েছিল, ঝগড়া হয়েছিল,
ঝগড়া হয়েছিল।
যখন তাদের লাশ, তাদের জানাজা নিয়ে মানুষ কবরস্থানের দিকে যাচ্ছিল, তাদের দুইজনেরই ছেলে সেখানে খেলছিল, অর্থাৎ তারা আবার খেলাধুলা করছে একসাথে,
একসাথে খেলাধুলা।
কিন্তু
তাহলে এটার রেজাল্ট কি হলো?
রেজাল্ট কি
যে দুই সন্তান যখন প্রতিবেশীর দুই সন্তান ঝগড়া করছে, তো তাদের ঝগড়াটাকে তখন এটাকে বেশি সিরিয়াসলি না দেখে এটাকে সিম্পলি মিটমাট করিয়ে দেয়া, মীমাংসা করিয়ে দেয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ। যে ছোট ছেলেরা ঝগড়া করেছে তা নিয়ে আমরা বড়রা কেন ঝগড়া করব? এখন বড়রাই যদি ছোটদের সাথে তেড়ে আসে ছোটকে শায়েস্তা করার জন্য, তাহলে তো ছোটর যে বড় রয়েছে তারা তো আর বসে থাকবে না। তো কাজেই দর্শক, এখানে অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আর এ প্রসঙ্গে একটি চমৎকার একটি ঘটনা হাদিসে পাকে বর্ণিত, মানে উঠে এসেছে হাদিসে পাকে। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এক ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে তার প্রতিবেশীর ব্যাপারে অভিযোগ করল। কোনো এক ব্যক্তি এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে তার প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ করলো। কি অভিযোগ করলো? আচ্ছা, অভিযোগ করলো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাকে ইরশাদ করলেন, তুমি ধৈর্য ধারণ করো, তুমি ধৈর্য ধারণ করো। এভাবে তিনবার আসার পর তৃতীয় কিংবা চতুর্থবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাকে ইরশাদ করলেন, তোমার বাড়ির আসবাবপত্র রাস্তায় নিয়ে রাখো, তোমার বাড়ির আসবাবপত্র রাস্তায় নিয়ে রাখো। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম প্রতিটি কথায় হিকমত ছিল, কৌশল ছিল, প্রজ্ঞা ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, যেহেতু তিনি সর্বশ্রেষ্ঠ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ, তিনি নবী, সকল নবীদেরও নবী, সকল রসুলেরও রসুল। তাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করতেন না। সেই নবী যখন যা কিছুই বলতেন তার মাঝে থাকতো প্রজ্ঞা, তার মাঝে থাকতো হিকমত, গুপ্ত ভেদ থাকতো, গোপন ভেদ, যেটা অনেক সময় সাহাবায়ে কেরাম সেটাকে ভেদকে উন্মোচন করতে পারতেন না, যার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কাছে তার কারণ জিজ্ঞাসা করতেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন বললেন তোমার বাড়ির আসবাবপত্র রাস্তায় নিয়ে রাখো, সেই সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করলেন। মানুষ সেখান দিয়ে যখন যাচ্ছিল তো ওই প্রতিবেশীকে অভিশাপ দিচ্ছিল। ওই প্রতিবেশীকে কাকে? যে তার প্রতিবেশীকে কষ্ট দিচ্ছিল, জ্বালা যন্ত্রণা দিচ্ছিল, সেই প্রতিবেশীকে অভিশাপ দিচ্ছিল। কারণ কারণ তার যন্ত্রণার কারণে, তার যে কষ্ট দেওয়ার কারণে, তার হ্যারাসমেন্টের কারণে তার প্রতিবেশী তার আসবাবপত্র কি করেছে, রাস্তায় নিয়ে গিয়ে রাস্তা খোলা আকাশের নিচে কালাতিপাত করতে লাগলো, তখন তাকে অভিশাপ দিচ্ছিল। এরপর সেই প্রতিবেশী যে কষ্ট দিত, নির্যাতন করত, নিপীড়ক, নির্যাতিত নয়, নির্যাতন যে করত, নিপীড়ক, সে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল আযযা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মানুষ আমাকে যা তা বলছে, অর্থাৎ যা ইচ্ছে তাই বলছে, আল্লাহ নবী এরশাদ করলেন, মানুষ তোমাকে কি বলছে? তখন সেই ব্যক্তি বলল যে মানুষ আমাকে লানত করছে, অভিসম্পাত করছে, আমাকে ছিছি থুতু করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তার আগেই আল্লাহ তাআলা তোমাকে লানত করেছেন, তার আগেই আল্লাহ তাআলা তোমাকে লানত করেছেন, মানুষের লানত করার আগে আল্লাহ তাআলা তোমাকে লানত করেছেন। সে বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আর এমনটি করব না, আই ওন্ট ডু দিস এগেইন, আমি আর এটা করব না, প্রতিবেশীকে আর কষ্ট দেব না। এরপর অভিযোগকারী আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এলে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে ইরশাদ করলেন, তুমি প্রতিবেশীর অনিষ্ট থেকে নিরাপদ হয়েছ। আল মুস্তাদরাক লিল হাকিম কিতাবের মধ্যে এই হাদিসে পাক, এরপর আল মুজামুল কবির কিতাবের মধ্যে, তবরানি কিতাবের মধ্যে, সহিহ ইবনে হিব্বান কিতাবের মধ্যে এই হাদিসে পাক বর্ণিত হয়েছে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এই যে ঘটনা এবং পাশাপাশি আমাদের ফজলে রাব্বি ভাই যেই ঘটনা বললেন, এই দুটো ঘটনা আমরা যদি একটু অ্যানালাইসিস করি, একটু যদি ডায়াগনোসিস করি, তাহলে কিন্তু বোঝা যাবে যে প্রতিবেশী আমাদের জীবনে এত বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি যে যাকে ছাড়া আমরা সমাজে বসবাস করা কল্পনা করতে পারি না। সুতরাং মন্দ প্রতিবেশী যদি থাকে তার কাছ থেকে পানা চাইতে হবে, যে আল্লাহ আমাকে এই প্রতিবেশীর কাছ থেকে পানা চাও। আর সেই প্রতিবেশী বা কেমন যার জন্য পানা চাওয়া হচ্ছে আল্লাহ তাআলার দরবারে, তো কাজেই বুঝতে হবে যে আমিও কি তেমন মানুষ, আমিও তো তেমন মানুষ নই, মানে নিজেকে প্রশ্ন করতে হবে যে আমিও তো তেমন মানুষ নই যে আমার কারণে আমার প্রতিবেশী কষ্ট পাচ্ছে, আমার কথা দ্বারা, আমার চিন্তা চেতন কথন, আমার চলন বলন, আমার যে রয়েছে অঙ্গভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ যে রয়েছে, এগুলোর দ্বারা কোনো মানুষ কষ্ট তো পাচ্ছে না, সেটা চিন্তা করতে হবে। এবং মানুষ মাত্রই হচ্ছে চিন্তাশীল, যে চিন্তা করে না, যে ব্যক্তি চিন্তা করে না আর যে ব্যক্তি চিন্তাশীল, এই দুইয়ের মধ্যে পার্থক্য হলো একজন হচ্ছে মানুষ আর একজন হচ্ছে চতুষ্পদ প্রাণী, ডোমেস্টিক অ্যানিমাল, চতুষ্পদ প্রাণী। কারণ চতুষ্পদ প্রাণী যারা রয়েছে তারা কিন্তু চিন্তা ভাবনা করে না, উইদাউট থিঙ্কিং তারা যে কোনো কাজ করে ফেলে, চতুষ্পদ জন্তু, মানুষরূপী কিছু চতুষ্পদ যন্ত্রই এই সমাজের মধ্যে রয়েছে, সরি টু সে এভাবে বলার জন্য। আজকাল সমাজে দেখা যায় যে যারা কোনো কিছু বলার আগে, করার আগে কোনো কিছুই ভাবে না। মূর্খ আর জ্ঞানী ব্যক্তির মধ্যে পার্থক্য হচ্ছে যে মূর্খ ব্যক্তি সে বলার পরে ভাবে যে আমি কি বললাম, করার পরে ভাবে আমি কি করলাম, হায়। আর জ্ঞানী ব্যক্তি বলার আগে ভাবে যে হোয়াট টু সে অ্যান্ড হোয়াট নট টু সে, হোয়াট টু ডু হোয়াট নট টু ডু, আমি কি করব কি করব না, কি বলবো কি বলবো না, এটা বলার আগে করার আগে একবার নয় দশবার ভাবে জ্ঞানী ব্যক্তি। আর যারা মূর্খ, নির্বোধ, অশিক্ষিত, এরা যে কোনো কাজ অল অন এ সার্ডেন উইদাউট এনি থিঙ্কিং তারা করে ফেলে, যা হবার হবে, পরবর্তীতে তাকে লজ্জিত হতে হয়, ক্ষমা চাইতে হয়, কিংবা হাজতে যেতে হয়, জেলখানায় যেতে হয়, ফাঁসি হয়ে যায়, তো লাভটা কি হলো। কাজে এই জন্য এই জ্ঞানী ব্যক্তি বলেন যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ফিরবো জুনায়দ ভাইয়ের কাছে অনেকক্ষণ পর। জি জুনায়দ ভাই, আজকের বিষয় যেহেতু আপনি শুনলেন, আপনিও কিছু আপনার গুরুত্বপূর্ণ মাদানী ফুল দ্বারা মাদানী চ্যানেলের দর্শকদেরকে ধন্য করুন।
জি জি, এখন পর্যন্ত যে আলোচনা হলো তার দ্বারা আমরা একটা বিষয় বুঝতে পারছি,
মানে একটা অবস্থানে এসে আমরা,
হ্যাঁ, যে আমরা যদি এটা মনে করি যে প্রতিবেশী তো না আমার আত্মীয়, না আমার সাথে তো না আমার সাথে কোনো ব্যবসা করে, বা আমার সাথে কোনো কোনোভাবেই তার সম্পর্ক নেই, এই জিনিসটা একদমই ভুল। যদি সে আমার পাশে থাকে, আমার ঘরটা যদি তার পাশে হয়, যেটাকে প্রতিবেশী বলা হয়েছে তাফসীরের মধ্যে, তাহলে কিন্তু তার অনেকগুলো অধিকার আছে আমার প্রতি, অনেকগুলো অধিকার আছে, আর সেই অধিকারগুলো কোনো সাধারণ ব্যক্তি বা সত্তা দ্বারা ব্যক্ত করা নয়, বরং স্বয়ং আল্লাহ তাআলা সেই অধিকারগুলো তাকে দিয়েছেন।
জি,
আর সেই অধিকারগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকেও ইরশাদ করেছেন, এবং মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো, এবং আত্মীয় স্বজনগণ, এতিমগণ, অভাবগ্রস্তগণ, নিকট প্রতিবেশীগণ, দূর প্রতিবেশীগণ, তো এই সবার সাথে, সে নিকট প্রতিবেশী হোক বা দূরের প্রতিবেশী হোক, সবার সাথেই মহান আল্লাহ তাআলা ভালো ব্যবহারের আদেশ দিয়েছেন। আর তাফসিরের মধ্যে এসছে, তাফসির আহমদিয়াতে, যে দূর প্রতিবেশী আর নিকটবর্তী প্রতিবেশী দ্বারা উদ্দেশ্য কি, নিকটবর্তী প্রতিবেশী দ্বারা উদ্দেশ্য এটাও হতে পারে যে যে যার বাসা একদম সাথে লাগানো, আর দূর প্রতিবেশী দ্বারা উদ্দেশ্য এটা হতে পারে যে এলাকার ভিতরেই বাসা কিন্তু সাথে লাগানো নয়, আর এটাও হতে পারে যে প্রতিবেশী প্লাস আত্মীয় তার সাথে একটা রিলেটিভিটি রয়েছে, রিলেটিভস, তো সেও সে তার দ্বারা উদ্দেশ্য হচ্ছে নিকটত আত্মীয় বা নিকটতম প্রতিবেশী। জি, তো এই যে দুইটা প্রকার সবার জন্যই, তো এই কোরআনে পাকের আয়াত দ্বারা আমরা বুঝতে পারছি যে আমার কাছে থাকুক কিংবা দূরে, আত্মীয় হোক কিংবা না হোক, সবার প্রতি আমার দায়িত্ব আছে, তাদের অধিকার আছে, আল্লাহ তাআলা এই অধিকার দিয়েছে। শুআবুল ঈমানের একটি হাদিস শরীফ, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, প্রতিবেশী হচ্ছে তিন প্রকার, এক প্রকার প্রতিবেশী হচ্ছে যার তিনটি হক, আরেক প্রকার প্রতিবেশী হচ্ছে যার দুটি হক, আরেক প্রকার প্রতিবেশী হচ্ছে যার একটি হক। তিনটি হক যে প্রতিবেশী, তিনি হচ্ছে যে সে আত্মীয়, সে প্রতিবেশী সাথে সাথে আত্মীয় এবং মুসলমান।
আচ্ছা,
তো সেই ব্যক্তির হচ্ছে তিনটি হক, একটা তো সে নিজের আত্মীয় সেই জন্য একটা হক, সে মুসলমান ইসলামের একটি হক, আবার সাথে সাথে সে প্রতিবেশী এরও একটি হক। তারপর যদি কেউ আত্মীয় না হয় কিন্তু সে প্রতিবেশী এবং মুসলমান, তাহলে কিন্তু তার দুইটা হক, একটা হচ্ছে ইসলামের হক, আরেকটা হচ্ছে প্রতিবেশী হওয়ার হক। আর সে যদি আত্মীয় না হয়, মুসলমানও না হয়, বিধর্মীয় যদি হয়, তবুও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে তার একটা হক আছে, সেটা হচ্ছে
প্রতিবেশীর হক,
সে যদি প্রতিবেশী হয়।
চমৎকার বলেছেন।
আর আমরা কিন্তু এই যে আদর্শ, এই ব্যাপারগুলো অনুসরণ করতে দেখেছি আমাদের বুজুগানের দিনদের। মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে একজন বিধর্মীর অমুসলিমের বাসা ছিল।
আমি ইনশাআল্লাহ আরশি আপনার কাছে জুনায়েদ ভাই, খুব চমৎকার ঘটনা আপনি নিয়েছেন, তার আগে কিছু কল রয়েছে, আমরা দর্শকদেরকেও শামিল করে নিই। জি, কল শুনিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম আব্দুল মুত্তালিব, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নেত্রকোনা। হুজুরের কাছে আমার জানার ছিল, প্রতিবেশীর গাছের ফল কি অনুমতি ছাড়া খাওয়া যাবে, এ বিষয়ে জানলে খুশি হতাম।
প্রতিবেশীর গাছের ফল অনুমতি ছাড়া খাওয়া যাবে কিনা, সঙ্গেই থাকুন, ইনশাল্লাহ চেষ্টা করব আপনার জবাব দেওয়ার জন্য। যেহেতু আমাদের সঙ্গে রয়েছেন ইনশাল্লাহ আলিমে দিন রয়েছেন, মাদানী রয়েছেন, ইনশাল্লাহ জানার চেষ্টা করব। যে পরবর্তী কল।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ রাশেদ, আমার বাড়ি চট্টগ্রাম। আপনাদের অনুষ্ঠান পারিবারিক ব্যাধি নিয়মিত দেখার চেষ্টা করি এবং দেখে আসতেছি আমি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, অনেক কিছু শিখতে পারতেছি আমরা, পারিবারিক বিষয়ে অনেক সমস্যার সমাধানও হচ্ছে, আলহামদুলিল্লাহ আমি অনেক উপকৃত হচ্ছি, আমাদের পরিবারের সকলে উপকৃত হচ্ছে।
মাশাআল্লাহ, কেনই বা উপকৃত হবেন না, মাদানী চ্যানেল তো এসেছেই মানব কল্যাণের জন্য, আমাদের উপকারের জন্য, আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য, আমাদেরকে জান্নাত অভিমুখে ধাবিত করার জন্য, জান্নাতের রাস্তা বাতলে দেওয়ার জন্য। অবশ্যই মাদানী চ্যানেল দেখুন, এবং যারা নিকট আত্মীয় স্বজন রয়েছেন, পাড়া প্রতিবেশী রয়েছেন, সকলকেই ইনভাইট করুন মাদানী চ্যানেল দেখার জন্য। ধন্যবাদ আপনার কলের জন্য। যে পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমার বাড়ি মুন্সীগঞ্জ। আজকের অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি। আমার একটা বিষয় জানার ছিল, লাউড স্পিকারে গান বাজানো এবং প্রতিবেশীকে কথা বলা কেমন, যে আমার বাড়িতে আমি বাজাই, তাতে আপনার কি, এ বিষয়ে কিছু আলোচনা করলে অনেক খুশি হতাম।
খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অনেক সময় দেখা যায় জুনায়েদ ভাই, যে লাউড স্পিকার বাজিয়ে মানুষকে কষ্ট দেওয়া হয়, মানে এখন তো এই যে সাউন্ড সিস্টেম বিভিন্ন এসেছে, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এসেছে, এগুলো লাউড মানে ভোকাল, খুব হাই নোটে, হাই সাউন্ডে এগুলো বাজানো হয়, যাতে করে এয়ার পলিউশন হয়, সাউন্ড পলিউশন হয়, যাতে করে মানুষ মানে এতে করে মানুষ কষ্ট পায়। তো একজন প্রশ্ন করেছে যিনি আমাদের আশরাফ মঞ্জিলগঞ্জ থেকে করেছেন, তো এই ব্যাপারেও আমরা কিছুটা প্রশ্নের উত্তরগুলো আমরা নিয়ে চলব। জি, আপনি যে বিষয়টা আপনি যে ঘটনাটা শুরু করেছেন সেখান থেকে শুনতে চাচ্ছি।
জি জি, মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, যে ওনার সাথে একজন বিধর্মীর ঘর মিলিত ছিল।
আচ্ছা,
তো কি হলো যে সে কি করত, হিংসার কারণে
সে বিধর্মী
সে হিংসার কারণে ছোট একটা ছিদ্র দিয়ে, নালা দিয়ে,
আচ্ছা,
তা মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে তার যতগুলো আবর্জনাময় পানি ছিল, আবর্জনাযুক্ত পানি ছিল
আর
দুর্গন্ধযুক্ত পানি ছিল, সেগুলো দিয়ে দিত, ঠেলে দিত, আর সেটা মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে চলে যেত, আর তিনি নীরব থাকতেন, কিছু বলতেন না এই বিষয় নিয়ে।
আচ্ছা,
তো সে চিন্তা করলো যে এই ব্যাপারটা তো যদি আমার সাথে হতো আমি তো অবশ্যই কিছু না কিছু বলতাম। একটা ধারণা করে সে জিজ্ঞেস করলো গিয়ে যে আমি যে আপনার ঘরের মধ্যে এই পানি ফেলি বা আবর্জনা যায় আপনার ঘরে, আপনার কি কোনো অভিযোগ নেই? তো তিনি বললেন যে আমি ওটা পরিষ্কার করে নিজের ইবাদত ইত্যাদি করে নিই। খুব নম্রতার সাথে তিনি নর্মালি উত্তর দিয়ে দিলেন যে হ্যাঁ, আমি এটা পরিষ্কার করে আমি নিজের নামাজ ইবাদত যা করার করে নিই। তো সে বললো আপনার রাগ উঠে না? তো বলল জি, রাগ তো উঠে, কিন্তু আমি সেটা কি করে নেই, নিয়ন্ত্রণ করে নেই, দমন করে নেই রাগটা। তো সে বলল রাগ দমন করে নেন, এ ব্যাপারে জিজ্ঞেস করলো। তো তিনি ইরশাদ করলেন যে কুরআনে পাকের মধ্যে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যারা রাগ দমন করে, সংবরণ করে, রাগ সংবরণকারী লোকদেরকে ক্ষমাশীল এবং ন্যায়পরায়ণদেরকে মহান আল্লাহ তাআলা ভালোবাসেন। তো এই যে ইসলামের আদর্শ, এটা কিন্তু শুনে সে পরবর্তীতে ইসলামের এই আদর্শে সে খুবই কি হয়েছিল, মুগ্ধ হয়েছিল এবং পরবর্তীতে সে মুসলমান হয়ে গিয়েছিল। তো আমাদের বুজুর্গানে দিনদের আদর্শ এমন ছিল, তারা কষ্ট দেয়া তো অনেক দূরের কথা, যদি প্রতিবেশী থেকে কষ্ট আসতো তাহলে সেটারও তিনি প্রতিবাদ তারা করতেন না, বরং তাদেরকে ক্ষমা করে দিতেন, রাগ উঠলে রাগ দমন করে নিতেন। হাদিস শরীফে এসেছে, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যেসব লোকদের আল্লাহ তাআলা ভালোবাসেন তন্মধ্যে ওই সকল ব্যক্তি অন্তর্ভুক্ত যার মন্দ প্রতিবেশী তাকে কষ্ট দেয়, তখন সে ওই কষ্ট প্রদানের উপর ধৈর্য ধারণ করে, এমনকি আল্লাহ তাআলা তার জীবন অথবা মৃত্যুর মাধ্যমে এর সমাপ্তি করেন। এই যে কষ্ট সহ্য করা যারা করে, তারাই কিন্তু আমাদের বুজুর্গানের দিন ছিলেন, আর এটাই কিন্তু ইসলামের আদর্শ। সে প্রতিবেশী আপনার আত্মীয় হোক কিংবা নাই হোক, সেই প্রতিবেশী যদিও বা বিধর্মী মুসলমান না, তারপরও তার হক রয়েছে আমাদের উপর, এবং সেই হকগুলো আদায় করতে হবে এবং তার সাথে সবসময় ভালো ব্যবহার করতে হবে।
খুব চমৎকার বলেছেন। দর্শক, আমরা যদি এই বিষয়টাকে একটু পর্যবেক্ষণ করি তাহলে আমরা এটাকে জানতে পারবো, বুঝতে পারবো যে প্রতিবেশীর সাথে প্রতিবেশীর যে কষ্ট দেয় এর কিছু কি কি কারণ হতে পারে। এর মধ্যে কিছু কিছু কারণ আছে, যেমন প্রতিবেশীর দোষ ত্রুটিগুলো বর্ণনা করা, প্রতিবেশীর দোষ ত্রুটি বর্ণনা করা। তো দোষ ত্রুটি বর্ণনা করার ক্ষেত্রে এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী হচ্ছে মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী ইরশাদ করছেন যে যে তার মুসলিম ভাইয়ের দোষকে ঢেকে রাখে, দোষ ত্রুটিগুলোকে ঢেকে রাখে, গোপন করে, হাইড করে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে তার দোষ ত্রুটিকে ঢেকে রাখবে, তার সাত্তারিয়াতের চাদর দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের দোষ ত্রুটিগুলো ঢেকে রেখেছেন। আল্লাহ তাআলা তো দেখছেন, কেউ না দেখুক আল্লাহ তাআলা দেখছেন, কিন্তু আমরা বান্দা হয়ে কি করি, একজন আরেকজনের দোষ ত্রুটি বর্ণনা করি, প্রতিবেশী যে অমুক প্রতিবেশী এই, অমুক প্রতিবেশী ওই, অমুকের বাসায় অমুক পুরুষ আসে, অমুকের বাসায় অমুক আসে, নানান ধরনের দোষ ত্রুটি আছে, তার মা এমন, তার বাবা এমন, নানান ধরনের, অমুক বোরখা পরে না, অমুক তো বেপর্দা আছে, অমুকের মহিলা বাজারে যায় বাজার নিয়ে আসতে। আরে বাবা, নিজেরটা দেখো তুমি, তোমার তোমার ভিতরে কি দোষ আছে। আমি অনেক সময় বলে থাকি যে হোয়েন এভার আই উই ইন্ডিকেট সামওয়ান এলস যে দিস পার্সন ইজ গিল্টি, এই মানুষটা হচ্ছে অপরাধী, বাকি আঙুলগুলো কিন্তু আমার দিকে ইঙ্গিত করছে যে জাস্ট নো দাই সেলফ, তোমার তুমি তোমার নিজের দিকে দেখো তোমার মাঝে কি দোষ আছে। তো আমরা কিন্তু একটা আঙুল দিয়ে মানুষকে ইশারা করি, বাকি তিনটা আঙুল কিন্তু আমাদেরকে ইশারা করে যে আগে তুমি তোমার নিজের দোষগুলো দেখো তোমার মাঝে। তুমি তো একটা দোষ তার বর্ণনা করছো, তোমার মাঝে হাজারটা দোষ আছে। তো বাস্তব কিন্তু এটাই, তো দোষ ত্রুটি, প্রতিবেশীর দোষ ত্রুটি ওপেন করা, প্রতিবেশীর দোষ ত্রুটিগুলোকে মানুষের কাছে বর্ণনা করাতে, এমন ব্যক্তির দোষ ত্রুটি কাল কিয়ামতের দিনে আল্লাহ তাআলা প্রকাশ করে দেবেন, চাইলে দুনিয়াতেও প্রকাশ করে। অনেক সময় হয় এমন,
আমরা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় খুব, কারণ স্বাভাবিক ক্ষেত্রে আমি যার সাথে থাকি বা যার সাথে আমার ঘর আছে তার কিন্তু কিছু না কিছু বিষয় দেখা যাবে। সেটা এক প্রকার তো এটাও হয় যে মানুষ অপবাদ দেয় বা শুধু শুধু অপধারণার কারণে সে ব্যাপারটাকে অন্যভাবে নিয়ে মানুষদের কাছে উপস্থাপন করে। অথচ একটি হাদিস শরীফ আছে, নবী করিম রাসূল রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। এর সাথেই আরেকটি বাক্য আছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আরো ইরশাদ করেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম জারাহু। যে যে ব্যক্তি আল্লাহ তাআলা এবং কিয়ামতের দিনের উপর ইমান রাখে সে যেন চুপ থাকে, ভালো কথা বলে নতুবা চুপ থাকে। তারপর এর সাথেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে যে কিয়ামতের দিন, যে আল্লাহ তাআলা এবং কিয়ামতের দিনের উপর ইমান রাখে আখিরাতের উপর, সে যেন তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, তার প্রতিবেশীর সম্মান করে, তো এই যে এটা কিন্তু সম্মানের বিপরীত, মানুষের দোষ বলে দেয়া, তাকে অপমান করা কিন্তু এই ব্যাপারটাও। তো এক তো হচ্ছে আমি ভালো কথা বলছি না এই হাদিসের, যা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে আদর্শ দিয়ে গেছেন, এই কাজটা পরিপূর্ণ সেটার বিপরীত, যে আমি এক তো ভালো কথা বলছি না, চুপও থাকছি না, মন্দ কথাও বলছি আর ডিসরেসপেক্টও করছি আমার প্রতিবেশীকে, তার দোষগুলো অন্যের কাছে বর্ণনা করার মাধ্যমে। তো এটাও কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয়ারই একটা মাধ্যম।
খুব চমৎকার বলেছেন। পাশাপাশি এও আমরা দেখতে পাই জুনায়েদ ভাই, যে অনেক সময় গ্রাম দেশে ওই একটা কথা প্রচলন আছে, মানে জমির আইল ঠেলা।
আল্লাহ,
আপনার মানে আপনার যে জমিন আছে সেই জমিনটাকে কাটতে 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 আইলটাকে চিকন করা, আইলটাকে চিকন করা। একটা তো রাস্তা আছে, মানে আপনার যে জমিন সীমা, জমির সীমানা আছে সেটা তো আছেই, আপনার আপনার দলিলের মধ্যে আছে আপনার জায়গা। তো প্রতিবেশীকে এভাবে কষ্ট দেওয়া, নিজের জমির সীমানাটা ধীরে ধীরে বাড়ানো, মানে অন্যের জমির সীমানাটাকে ঠেলতে ঠেলতে, আইলটাকে ঠেলতে ঠেলতে তার জমিটাকে ছোট করা,
এই এই ব্যাপারে এতগুলো
অর্থাৎ কষ্টের কতগুলো দিক আছে সেইগুলো তুলে ধরা হচ্ছে সংক্ষিপ্ত সময়ের
মধ্যে। এতগুলো ঘটনা, এতগুলো নিউজ এই ব্যাপারে, এটা কিন্তু অনেক হারে বেড়ে যাচ্ছে। আর সচরাচর আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখুক, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করুক, হক আদায় করার তৌফিক দান করুক, এটা কিন্তু অনেক অধিক হারে হয় এই 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 বিষয়টা, যে আমি যখন আমার প্রতিবেশীকে একটু দুর্বল পাই তখনই আমি চেষ্টা করি আমার জায়গাটা একটু বড় করে নেয়া।
অথচ এই বিষয়ে এসেছে জুনায়েদ ভাই একটা হাদিসে মুবারাকা, খুবই গুরুত্বপূর্ণ, যারা এই মুহূর্তে মাদানী চ্যানেলের সঙ্গে রয়েছেন এবং গ্রাম দেশে যাদের এই স্বভাব রয়েছে নিজের জমিটাকে কিছু কিছু করে বাড়িয়ে নেয়া, অন্যের আইল মানে যে আইল রয়েছে সেটাকে কাটতে 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 চিকন করতে করতে নিজের জমিটাকে বড় করা, কিংবা আইল ঠেলে কি করা অন্যের জমিনকে ছোট করে দেয়া, নিজের জমিনটাকে বড় করা, তার ব্যাপারে হাদিসে মুবারাকা শুনুন। সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে যে ব্যক্তি এক বিঘত জমি দখল করল, জাস্ট এক বিঘত জমি, আমরা এক বিঘত এভাবেই তো দেখাই, এক বিঘত জমি দখল করল, কিয়ামতের দিনে ওই জমির সাত তবক পরিমাণ, সাত তবক পরিমাণ জমিন তার গলায় বেড়ি আকারে ঝুলিয়ে দেয়া হবে। তো তখন কিয়ামতের দিনে সেই জমিন দিয়ে আমরা কি করব, দুনিয়াতে এতটুকু জমির লালসা আমরা সামলাতে পারি না, এক ইঞ্চি জমিনের লালসা আমরা সামলাতে পারি না, নিজের জমিন কি করে, সে ভাই হোক, বোন হোক, আত্মীয় হোক, অনাত্মীয় হোক, প্রতিবেশী হোক, তার জমিনকে আমরা কি করছি, আইল ঠেলে ঠেলে নিজের জমিন বড় করছি, তো সেক্ষেত্রে কিয়ামতের দিনে যখন সাত তবক জমিন গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে তখন কি করব? সেই কঠিন দিনের কথা ভয় করে আমাদের ভয় পাওয়া উচিত। কিছু কমেন্ট রয়েছে জুনায়েদ ভাই, সোশ্যাল মিডিয়া থেকে আমরা কিছু কমেন্টও সংযুক্ত করে নিই, আমাদের সামিল করে নিই অনুষ্ঠানে। মোহাম্মদ রাজ লিখেছেন, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, হুজুর মাশাআল্লাহ খুব ভালো লাগছে, আপনাদের থেকে অনেক কিছু শিখেছি, আরও কিছু শিখতে চাই ইনশাআল্লাহ, আপনাদের জন্য দোয়া রইল, আর আপনারাও আপনারা আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া করি ভাই, আল্লাহ তাআলা আপনাকে আপনার পরিবারকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন, হেফাজতে রাখুন, সবসময় দুনিয়া ও আখেরাতে আসানি দান করুন, আর সবসময় নিজের ইমানের সালামতির জন্য দোয়া করবেন যে আল্লাহ তাআলা আমাদের, অর্থাৎ অনেক সময় আমরা বলি না যে শুরুটা যেমন তেমন শেষটা যেন সুন্দর হয়, অর্থাৎ শেষ ভালো যার সব ভালো তার। তো নিজের ইমানের সাথে, ইমান নিয়ে দুনিয়াতে তো এসেছি কিন্তু ইমান নিয়ে আমরা যেন যেতে পারি সেই চিন্তা চেতনা সবসময় আমাদের মাথায় থাকতে হবে, আর দোয়াও করতে হবে আল্লাহ ইমানের সাথে যেন মৃত্যু হয়। পাশাপাশি লিখেছেন মোহাম্মদ শাহজাহান, জানিয়েছেন সালাম ওয়ালাইকুম আসসালাম, শ্রীমঙ্গল থেকে শুনছি মাশাআল্লাহ। এরপর ইসলামী বোন লিখেছেন, হুজুর সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম সালাম, প্রতিবেশী নির্যাতন করলে মালপত্র নিয়ে রাস্তায় চলে আসার কথা বলেছেন, কিন্তু যদি নিজের আপন ছোট ভাই এবং তার স্ত্রী, তার বড় ভাই এবং তার পরিবারের উপর নানাভাবে নির্যাতন করে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কি করা উচিত? তিনটা প্রশ্ন এসেছে, জবাবও ইনশাল্লাহ আমরা দেব, সঙ্গেই থাকুন ইনশাল্লাহ, প্রশ্নের জবাব যথাসাধ্য দেওয়ার চেষ্টা করা হবে অনুষ্ঠান থেকে। এরপর তাসলিমউদ্দিন লিখেছেন মাশা আল্লাহ, এরপর রয়েছেন আমাদের সঙ্গে মোহাম্মদ জাভেদ আত্তারি, এরপর রয়েছেন আব্দুল বারিউল রয়েছেন, এরপর ইসলামী বোন রয়েছেন লিখেছেন মাশা আল্লাহ, সরওয়ার উদ্দিন প্রোগ্রাম দেখছেন আমাদের সঙ্গে। দর্শক আমরা চাই আপনারা আমাদের সঙ্গে থাকুন, কিছু কল রয়েছে আমরা কল সামিল করে নিই, এরপর ইনশাআল্লাহ আবার ফজলে রবি ভাইয়ের কাছে ফিরছি। জি কল শুনিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ সাব্বির, আমি ঢাকা মোহাম্মদপুরে থাকি। মাশাআল্লাহ, বাংলা সবসময় নতুন নতুন অনুষ্ঠান দিয়ে থাকে আমাদেরকে উপহার স্বরূপ, বিশেষ করে এই প্রোগ্রামটি যারা করছে রফিকুজুর এবং ওনার সাথে যারা যারা আছে সকল মণ্ডলীকে, দাওয়াত ইসলামীকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভেচ্ছা ও অভিনন্দন আমাদেরকে কল করার জন্য, আমাদের মনকে খুশি করার জন্য। আল্লাহ তাআলা আপনার অন্তরকে, আপনার মনকে খুশি করুক, দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে আসানি দান করুক, আল্লাহ তাআলা ইহকাল এবং পরকালকে আপনার সজ্জিত করে দিন। ফিরব ফজলে রব্বি ভাইয়ের কাছে। ফজলে রব্বি ভাই, আরও কিছু আমাদের এই ফোন যদি আমাদেরকে আপনি পেশ করতেন।
প্রথমে এই বিষয়টা নিয়ে নিই, ইসলামী ভাই কল করে বলেছিলেন যে গান বাজনা,
জি জি,
জোরে জোরে সাউন্ড দিয়ে গান বাজনা চালিয়ে দিতে
মানুষকে কষ্ট দেয়, যখন সে বলতে আসে তখন বলা যে আমার বাড়িতে আমি বাজাচ্ছি, তাতে আপনার কি?
অনেক সময় এই উত্তর দেয় যে আজকে তো আমার বাড়িতে বিয়ে, আজকে তো আমি বাজাবই, যাই হয়ে যাক। অথচ অনেকে আসে বলে যে আমার বাসায় মানুষ অসুস্থ, আমার বাচ্চা এখন ঘুমিয়েছে,
অসুস্থ এখনই ঘুমিয়েছে, পরীক্ষা চলছে, পরীক্ষার্থী,
কিন্তু এই উত্তর দেয়া হয় যে আজকে আমার বাসা বিয়ে, আজকে তো আমি বাজাবই
বাজাবই।
এটা হলো প্রতিবেশী,
বেশিরভাগ এই কথাটাই বলা হয়ে থাকে, আমার সাথেও ঘটেছে অনেক সময়,
এটা প্রায় ঘটে
যে আমার বাসাতে আমি বাজাচ্ছি, আপনার আপনার কি?
তো এটা হলো ইলমে দিন থেকে দূরে থাকার কারণে, ইলমে দিন থেকে দূরে থাকার ফলাফল এই যে আমি যা করি। অথচ ইসলাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছে যে প্রতিবেশী যদি কষ্ট পায় তো তার কষ্ট দূর করো। প্রতিবেশীর একটি হক এটাও রয়েছে, যদি প্রতিবেশী কোনো কষ্টে থাকে তার কষ্ট দূর করো। এক বুজুর্গের ব্যাপারে এসেছে যে তার প্রতিবেশী ছিল, তো সে অনেক কর্জে অনেক ঋণী হয়ে গেল এবং সে এমনকি নিজের ঘর পর্যন্ত বিক্রি করতে লাগলো। যখন ওই বুজুর্গ জানতে পারলেন যে আমার প্রতিবেশী ঘর বিক্রি করছে, কেন? সে অনেক ঋণী হয়ে গেছে, ঘর বিক্রি করে সে ঋণ আদায় করবে। তিনি বললেন যে আমি তো তার দেয়াল, তার ঘরের দেয়াল থেকে অনেক দিন ছায়া ছায়া নিয়েছি, অর্থাৎ তার ঘরের দেয়ালের ছায়া আমি অনেক দিনই দাঁড়িয়েছি, হ্যাঁ ছায়া ভোগ করেছি। এখন তার হক আদায় করার সময় এসে গেছে। তিনি তার প্রতিবেশীকে ডাকলেন এবং তাকে টাকা পয়সা দিলেন এবং তার হেল্প করলেন এবং বললেন যে তুমি ঘর বিক্রি করিও না, আমি তোমাকে সাহায্য করছি। তো এই যেভাবে হুজুর বলেছিলেন যে আগেকার বুজুর্গানের দিন প্রতিবেশীর সাথে সৎ আচরণ করতেন এবং প্রতিবেশী কষ্টে পড়লে তার কষ্ট দূর করতেন, কিন্তু আজকে আমরা প্রতিবেশীর কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার মন্দ কাজের কারণে, যার অনিষ্টতার কারণে তার প্রতিবেশী শান্তিতে নেই। অর্থাৎ সব সময় বেশিরভাগ দেখা যায় যে প্রতিবেশী অশান্তিতে রয়েছে নিজের প্রতিবেশীর কারণে। যে অনেক সময় এটা হয় যে প্রতিবেশীর কারণে মানুষ ঘর ছেড়ে দেয় যে না আমি এই প্রতিবেশীর সাথে এর সাথে আমি থাকতে পারবো না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সে জান্নাতে যাবে না যার কারণে তার প্রতিবেশী শান্তিতে নেই। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন তোমাদের মধ্যে ভালো সেই ব্যক্তি যার থেকে কল্যাণের আশা করা যায়। অর্থাৎ দেখা যায় অনেক সময় যে মানুষ এমন হয়ে যায় যে তার থেকে কল্যাণের আশাই করা যায় না, বোঝা গেল সে ভালো না। ভালো কে? যার থেকে কল্যাণের আশা করা যায়, অর্থাৎ সেই খারাপ কাজ করতেই পারে না।
সত্যিকার অর্থে আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিকেই কিন্তু কল্যাণ দান করেন যাদেরকে কল্যাণ দান করার ইচ্ছে পোষণ করেন, তাদেরকে কিন্তু দিনের বুঝ দান।
অবশ্যই অবশ্যই,
মাইয়ুরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ দীন। তো এই যে বিষয়টা, এটা কিন্তু অনেক বড় একটা বিষয় যে দিনের বুঝ, দিনের বোধ শক্তি আমার কতটুকু আছে। তার মানে যদি আমার দিনের বোধ আমার মাঝে থাকে, আমি যদি নিজের ফয়সালা নিজে করতে পারি, নিজেকে নিজে জাজমেন্ট করতে পারি যে আমি কি ভালো কাজ করছি না আমি মন্দ কাজ করছি, তাহলে এটা কিন্তু অনেক বড় একটা পজিটিভ দিক যে আল্লাহ তাআলা আমার জন্য নিঃসন্দেহে তাহলে কল্যাণ রেখেছেন। আর যদি এই বোধ শক্তি না থাকে, বুঝ না থাকে, দিনের বুঝ না থাকে, তাহলে ভাবতে হবে যে নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে আমার জন্য কোনো কল্যাণ নেই। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জুনায়েদ ভাইয়ের কাছে আসবো, সময় একেবারেই শেষ। একজন প্রশ্ন করেছিলেন যে অন্যের গাছের ফল খাওয়া অনুমতি ছাড়া, এটা তো অবভিয়াসলি এটা আমরা সবাই জানি, এটা একটা আন্ডারস্টুড একটা বিষয়,
সেটা প্রতিবেশী হোক কিংবা বাইরের কেউ হোক, কারো মালিকানার কোনো বস্তু ধরলেও অনুমতি নিয়ে ধরা না।
অবশ্যই অবশ্যই, কারো উইদাউট এনি পারমিশন কারো কোনো বিষয়, নট এ সিঙ্গল থিং উই ক্যান টাচ, ধরা ব্যবহার করা তো দূরের কথা, আমরা স্পর্শ করতে পারি না, করা উচিত না, জায়েজ না, এটা ওলামায়ে কেরাম বলেন। তো কাজেই আমাদেরকে যে কোনো বিষয়, যদি কারো টাকা পয়সাও যদি পড়ে থাকে রাস্তাঘাটে, সেটাও মানে তুলতে বারণ করা হয়েছে ওলামায়ে কেরাম, যেটা যেখানে পড়ে আছে সেটা পড়ে থাকে, সেটা তুলতে গিয়ে আপনি আবার সেই আরেক বিপদে আপনি জড়িয়ে যাবেন। এটা অনেক অনেক মশলা রয়েছে, অনেক দায়িত্ব রয়েছে, অনেক করণীয় রয়েছে। তো কাজেই আমাদেরকে বুঝতে হবে। আরেকজন প্রশ্ন করেছিলেন ইসলামী বোন সোশ্যাল মিডিয়া থেকে, তো তার প্রশ্নের আলোকে এতটুকুই বলবো, হাদিসে পাকের আলোকে আমার কি বোঝানোর সাধ্য আছে, কার কি বোঝানোর সাধ্য আছে, শুধু পায়গামটুকু আমরা পৌঁছে দিতে পারি আর এতটুকু দোয়া করতে পারি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমাকে একজন উত্তম প্রতিবেশী দান করো আর আমাকে নিজেও একজন উত্তম মানুষ বানিয়ে দাও, প্রতিবেশী বানিয়ে দাও, আমার দ্বারা যেন কোনো প্রতিবেশী কষ্ট না পায়, এটা তো আমরা কামনা করতেই পারি এতটুকু। আচ্ছা, হাদিসে পাকে বর্ণিত রয়েছে সেই ইসলামী বোনের জন্য যে আল্লাহ তাআলা তিন ব্যক্তিকে পছন্দ করেন, কেউ যদি কষ্ট দেয় তাহলে কি করবো, হোয়াট টু ডু, কেউ যদি আমাদেরকে হ্যারাসমেন্ট করে, আমাদেরকে নিপীড়ন করে, নির্যাতন করে, সে ভাই হোক, ভাবি হোক, ননদ হোক, আত্মীয় হোক, অনাত্মীয় হোক, নিকট আত্মীয় হোক, প্রতিবেশী হোক, দেন হোয়াট টু ডু। এক্ষেত্রে হাদিসে পাকে যেটা এসেছে, মুসনাদে আহমদ শরীফের হাদিস, আল মুস্তাদরাক লিল হাকিমেও এসেছে, সোয়াবুল ইমান এবং বাইহাকি শরীফের মধ্যেও এই হাদিসে পাক মজুদ রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা তিন ব্যক্তিকে পছন্দ করেন, তাদের একজন ওই ব্যক্তি যার একজন মন্দ প্রতিবেশী রয়েছে, সে তাকে কষ্ট দেয়, তখন ওই ব্যক্তি যার উপর নির্যাতন করা হয়েছে ধৈর্য ধারণ করে, সবর করে এবং আল্লাহ তাআলার কাছ থেকে সওয়াবের আশা রাখে, প্রত্যাশা করে যে আমি যে সবর করলাম, কেউ আমার উপর নির্যাতন করলো, আমি ধৈর্য ধারণ করলাম এবং আল্লাহ তাআলার কাছ থেকে প্রতিদান আমি আশা রাখি। এক পর্যায়ে ওই প্রতিবেশীর ইন্তেকাল বা চলে গেলে দুনিয়া থেকে যাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে মুক্তি দেন জাহান্নাম থেকে, ওই নির্যাতিত ব্যক্তি। তো কাজেই আশা করি ইসলামী বোন উত্তর পেয়ে গেছেন, ধৈর্য ধারণ করুন, সম্পর্ক ছিন্ন করা যাবে না, সম্পর্ক ছিন্ন করাও এটা ওলামায়ে কেরাম বলেন হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। কাজেই ধৈর্য ধারণ, আল্লাহর কাছে দোয়া করা, এবং যিনি নির্যাতন করছেন আপনার প্রতি, আপনার প্রতি অত্যাচার করছেন, অনাচার করছেন, আপনার আত্মীয় নিকট আত্মীয়, তার জন্য দোয়া করুন আল্লাহ তাআলা যেন তাকে হেদায়েত নসিব করেন এবং পাশাপাশি আপনাকে যেন এই বিপদ থেকে যেন পরিত্রাণ দান করেন। দোয়া অনেক বড় হাতিয়ার মমিনের জন্য, বলা হচ্ছে যে দোয়া হচ্ছে মমিনের হাতিয়ার। সাপ্লিকেশন ইজ দ্য ওয়েপন অফ বিলিভার, দোয়া মমিনের হাতিয়ার। সুতরাং অন্যত্র এর সাথে হচ্ছে দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়ে যায়, যে ভাগ্য পাল্টে যায়, এবং অন্যত্র এরশাদ হচ্ছে, আরো এরশাদ হচ্ছে যে দোয়া হচ্ছে ইবাদতের মূল মগজ, আর দোয়া মাফুল ইবাদা। তো কাজেই দোয়া আমাদেরকে করা উচিত, দোয়ার জন্য হাত তুলে দেওয়া উচিত। দোয়া করতে কিসের লজ্জা, কিসের মানে আপনার সংকোচ, আল্লাহ তাআলার কাছে যাচ্ছি, যেই দেখুন না আল্লাহ তাআলা তো দেওয়ার জন্য রাজি রয়েছে, কিন্তু আমরা চাইতে জানি না বা চাই না, সময় সাপেক্ষে আমরা চাই না। ঠিক যথোপযুক্ত সময়ে আল্লাহ তাআলার কাছে হাত তুলে দিন। আর আল্লাহ তাআলা নির্যাতিত ব্যক্তির দোয়া, অত্যাচারিত ব্যক্তির দোয়া এত দ্রুত কবুল করেন যে এত দ্রুত আর কোনো দোয়া কবুল করেন না। অত্যাচারিত ব্যক্তির দোয়া, মাজলুমের দোয়া খুব দ্রুত কবুল করা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যেতে যেতে সংক্ষিপ্ত যদি দুই মিনিটের মধ্যে যদি কিছু মাদানি ফুল, অনেক আপনাদের কাছে অনেক মাওয়াদ রয়েছে, অনেক অনেক কিছু বলার রয়েছে, কিন্তু কি করব, মাদানি চ্যানেল সময় বেঁধে দিয়েছে এক ঘন্টার সময়, এই সময়টুকুর মধ্যেই আমাদেরকে সব কিছু আলোচনা করতে হয়। তো পাশাপাশি অনুরোধ করবো যে দুই মিনিটের মধ্যে কিছু মূল্যবান কিছু মাদানি ফুল।
আমাদেরকে এটাও জানতে হবে যে প্রতিবেশী কারা। তো হাদিস শরীফে রয়েছে যে এক ব্যক্তি এসে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক গোত্রের এলাকায় বসবাস করার জন্য এসেছি, কিন্তু তাদের মধ্যে আমাকে সবচেয়ে বেশি কষ্ট সেই দেয় যে আমার মানে সবচেয়ে নিকটস্থ প্রতিবেশী। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সিদ্দিকে আকবর, ফারুকে আজম আর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে পাঠালেন, এবং তারা মসজিদের দরজায় দাঁড়িয়ে জোরে জোরে এটা এলান করা শুরু করলেন যে নিশ্চয় 40 ঘর প্রতিবেশীর অন্তর্ভুক্ত রয়েছে। আপনার ঘর, আপনার
ডানে বামে,
ডানে বামে আগে পিছে 40 ঘর প্রতিবেশীর অন্তর্ভুক্ত, আর যারা যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী আতঙ্কিত থাকে, ভয়ে থাকে, সে জান্নাতে যাবে না। এখন আমি দেখি যে আমার প্রতিবেশী কি আমার থেকে ভয়ে রয়েছে
নাকি নির্ভয়ে,
নাকি নির্ভয় রয়েছে, এটা আমি দেখি, বিবেচনা করি যে আমি কেমন। আমি এটাই বলবো যে আমরা এমন হয়ে যাই যে আমাদের প্রতিবেশী যেন আমাদেরকে ভালোবাসে, প্রতিবেশী যেন আমাদের থেকে আতঙ্কিত না থাকে।
জি জুনেদ ভাই, 2 মিনিট।
জি, বর্তমান যে সমাজের পরিস্থিতি আর বাজারের পরিস্থিতি, যে দ্রব্যমূল্যের দাম সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে,
যে
সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে, এর মধ্যে আমরা যারা স্বাবলম্বী রয়েছি তাদের জন্য একটা হাদিস শরীফ, প্রিয় নবী রাসূলের বিন্দু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, অনেক প্রতিবেশী কিয়ামতের দিন তাদের প্রতিবেশীর আঁচল ধরে আল্লাহ তাআলার কাছে বলবে যে হে আল্লাহ, এর কাছে জিজ্ঞাসা করো সে আমার উপর তার দরজাসমূহ বন্ধ করে রেখেছিল এবং নিজের প্রয়োজনের চেয়ে বেশি বস্তু আমার কাছ থেকে বেঁধে রেখেছিল। অর্থাৎ তার কাছে প্রয়োজনের অধিক জিনিস ছিল, কিন্তু সে আমাকে সাহায্য করেনি বা সেটা আমাকে সে দেয়নি, তার ব্যাপারে কিন্তু প্রতিবেশীরা কালকে আমাদের দিন বলবে। আবার অপরদিকে যদি আমরা বুজুর্গানে দিনদের দেখতে যাই, হযরত সাইয়েদুন আব্দুল্লাহ বিন আবু বকর রহমাতুল্লাহি তাআলা আলাইহি, তার প্রতিবেশীর ঘর সমূহের মধ্যে ডানে বামে এবং সামনে পিছনে 40টি করে ঘরের লোকদের জন্য খরচ করতেন। ঈদের সময় তাদের জন্য কুরবানির মাংস ও কাপড় পাঠাতেন এবং প্রত্যেক ঈদে 100টি গোলাম মুক্ত করতেন।
মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, সময় দেখতে দেখতে একেবারে শেষ। আমরা যদি চাই যে আমাদের প্রতিবেশীর সাথে সদ্ভাব গড়ে উঠুক, প্রতিবেশীর সাথে সম্পর্ক গড়ে উঠুক, বা কারোর সাথে শত্রুতা রয়েছে, বিদ্বেষ রয়েছে, শত্রুতা মনোভাবাপন্ন রয়েছে সম্পর্ক, সেক্ষেত্রে আমাদেরকে যেটা হাদিসের আলোকে আমরা পাই, সালামকে প্রসার করতে বলা হয়েছে, অধিক হারে সালাম করতে, আসতে যেতে সালাম করা, এতে করে শত্রুতা দূর হয়ে যাবে। পাশাপাশি বলা হয়েছে, আল্লাহ নবী ইরশাদ করেছেন যে তোমরা একে অন্যকে উপহার প্রদান করো, পারস্পরিক তোমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে। তো আমরা প্রতিবেশী যারা রয়েছে তাদের জন্য যদি আপনার পাতিলে যদি আপনি রান্না করেন হাঁড়িতে, তো বলা হচ্ছে একটু ঝোল, পানির ঝোল যদি হয় সেটাও তুমি বাড়িয়ে দাও, যেন প্রতিবেশীকে একটু তুমি দিতে পারো। কাজেই আমরা চেষ্টা করব প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখতে, এতে করে আমাদের পরিবার, ব্যক্তি জীবন থেকে শুরু করে পরিবার, সমাজ এবং রাষ্ট্রে শান্তি নেমে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দর্শক, আজ এখানেই বিদায় নিতে হচ্ছে, ঘড়ির কাঁটা বলছে বিদায় নিতে। দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে, আগামী সপ্তাহে। আগামী সপ্তাহের বিষয়ে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে, আত্মহত্যার প্ররোচনা, এটা করা কেমন, আমরা সেই বিষয়ে শুনব। সাইবার বুলিং, এটা অনেক বড় একটা মারাত্মক বিষয়, কাউকে আত্মহত্যা করার জন্য প্ররোচনা করা, তাকে কুমন্ত্রণা দেওয়া, তাকে বাধ্য করা, সে সম্পর্কে আমরা শুনব। এর প্রতিকার কি, এর ভয়াবহ দিক সম্পর্কে আমরা ইনশাআল্লাহ শুনব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি
দাও ইখলাসে মন মোরে ইয়া।